ক্লাস 9-কে আমি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটা পড়াচ্ছিলাম, অর্ধেকটা গতদিন পড়িয়েছি, বাকি অংশটা আজকে পড়াচ্ছি। আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম 80 পৃষ্ঠার মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। লাইন বাই লাইন আমি সমস্ত কিছু বলে দিয়েছি, আজকে পরের অংশটা পড়ব। আমি আগে একটু সূত্র ধরিয়ে নিই যে মাইকেল মধুসূদন দত্তের খুব ইচ্ছা ছিল যে তিনি ইংরেজি সাহিত্যের কবি হয়ে একটা বিশ্বের সেরা ইংরেজ কবিদের মধ্যে একজন হবেন, আর এই উদ্দেশ্য নিয়ে তিনি বিলেত পাড়ি দিয়েছিলেন 1862 সালের চৌঠা 1862 সালের 9 জুন তিনি বিলেতে পাড়ি দিয়েছিলেন, পৌঁছেছিলেন জুলাই মাসে। এখন আর সঙ্গে ব্যারিস্টারিও পড়বেন, ব্যারিস্টারি পাশ করে ফিরবেন, কিন্তু এই ব্যারিস্টারি পড়াটা তার কাছে প্রধান ছিল না। আসল উদ্দেশ্য ছিল যে ইংরেজি ভাষায় কবিতা লিখবেন, ইংল্যান্ডের বিভিন্ন পত্রপত্রিকায় নামি সেরা সেরা পত্রপত্রিকায় যেখানে ইংরেজের সেরা সেরা কবিরা কবিতা লেখেন এবং তারা যেমন প্রশংসিত হন, তারা যেমন প্রশংসা পান, তেমনি মাইকেলও একজন ইংরেজ কবি হিসেবে সেই রকম প্রশংসা পাবেন এবং সারা পৃথিবীতে তার একজন ইংরেজ কবি হিসেবে নাম ছড়িয়ে পড়বে, এই উদ্দেশ্য নিয়ে বিলেত পাড়ি দিলেন। এবার সেই বিলেত পাড়ি দেওয়ার আগে তিনি বঙ্গভূমির উদ্দেশ্যে প্রার্থনা জানাচ্ছেন, বঙ্গভূমির উদ্দেশ্যে, বঙ্গভূমির প্রতি মানে বঙ্গভূমির উদ্দেশ্যে প্রার্থনা জানাচ্ছেন। নিজেকে আগের দিন কি বলেছিলাম, নিজেকে বঙ্গভূমির দাস মনে করেছেন, স্লেভ, দাস, সেবক মনে করে তিনি প্রার্থনা জানাচ্ছেন যে এই যে মাইকেল বিদেশ যাওয়ার আগে তার অনেক বাংলা কাজগুলো রেখে গেলেন, মেঘনাদবধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, শর্মিষ্ঠা নাটক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাংলা কাজগুলো রেখে গেলেন বাংলা সাহিত্যে, তার জন্যে বাঙালিরা যেন তাকে কোনোদিন না বলে। এই যে বাংলা ভাষার, নিজের মাতৃভাষারকে অবহেলা করে তিনি বিদেশি ভাষার চর্চার জন্যে যাচ্ছেন, তাতে বাংলা মা, বঙ্গভূমি, বাঙালিরা যেন তাকে কোনো ভুল না বোঝে, তাকে যেন ভুলে না যায়, তাকে যেন খারাপ না ভাবে, তিনি যেন বাঙালিদের মনে তার এই বাংলা সাহিত্য কীর্তির জন্যে, সাহিত্য কাজের জন্যে, বাংলা সাহিত্য কাজের জন্যে তিনি যেন চিরদিন বাঙালিদের মনে থেকে যেতে পারেন, এই প্রার্থনা জানিয়েছেন এবং নানা উদাহরণ দিয়েছেন। এটাও বলেছেন যে তিনি মরতে ভীত নন, বিদেশে যদি তার মৃত্যুও হয় তাতে তিনি ভয় পান না, কারণ জন্মালে তো মরতে হবেই, এবং সেই ব্যাপারে তিনি নানা রকম উদাহরণ দিয়ে সেগুলো ব্যাখ্যা করেছেন। আগের দিন সেগুলো বুঝিয়ে দিয়েছি, কিন্তু যদি বাঙালিরা, বঙ্গভূমি, বঙ্গমাতা যদি কবিকে তার মনে একটু স্থান দেন, অর্থাৎ কবিকে যদি মনে রাখেন, বাঙালিরা যদি চিরকাল তাকে মনে রাখে, তাহলে তার দেহের মৃত্যুকে তিনি ভয় পান না। এইরকম অবস্থায় আমি এই লাইনটা মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে কতদিন ব্যাখ্যা করে দিয়েছি, আজ তারপর থেকে পড়ছি। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। নরকুল কথাটার মানে হচ্ছে, ঠিক আক্ষরিক মানে হচ্ছে নর মানে মানুষ, কুল মানে বংশ, মানুষের বংশ, অর্থাৎ মানব সমাজ, মানুষের যে সোসাইটি, অর্থাৎ মানব সমাজে সেই ধন্য হয়, অর্থাৎ মানব সমাজে সেই জীবনকে সার্থক করতে পারে, সফল করতে পারে, লোকে যারে নাহি ভুলে। এই যে কোটি কোটি মানুষ মানব সমাজে জন্মাচ্ছে, মরে যাচ্ছে, জন্মাচ্ছে, মরে যাচ্ছে, এদের মধ্যে কয়েকটা মানুষই সমগ্র পৃথিবীর মানুষের মনে নিজের জায়গা করে নিয়ে তার জীবনকে, তার জন্মকে সার্থক করে যেতে পারে। কি করে পারে? তাদের মহান মহান কীর্তি, তাদের বিরাট বিরাট কাজই তাদেরকে বিখ্যাত করে দেয়, চিরকাল মানুষ তাদের মনে রাখে। আমাদের দেশে যেমন রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, স্বামী বিবেকানন্দকে পেয়েছি, মহাত্মা গান্ধীকে পেয়েছি, বিদেশে আইনস্টাইনকে পেয়েছি, আইজ্যাক নিউটনকে পেয়েছি, এইরকম বহু সব গুণীজন নানা দিকে সব ছড়িয়ে আছে, যারা তাদের বিরাট বিরাট কাজের জন্যে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এবং মানুষ, সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারাই ধন্য নরকুলে, তাদের কথাই বলছেন, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। লোকজন যাদের কোনো দিন ভুলে না যায়, তাদের জন্মই তারাই পৃথিবীতে সার্থক, ধন্য। মানুষজন কি করে, তাদের মনের মন্দিরে সদা সেবে সর্বজন, সর্বজন মানে সকল মানুষ, তাদের মনের মন্দিরে সর্বদা সেবা করে। মন্দির একটা পবিত্র জায়গা, সেখানে কোনো পাপ থাকে না, সমস্ত পাপ, সমস্ত অন্যায়, সমস্ত খারাপ কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় দেবতার আশীর্বাদে। অর্থাৎ সেই বড় বড় মনীষীদের, বড় বড় গুণীজনদের আমরা আমাদের মনের মধ্যে যেভাবে স্থান দিই, সেটা অত্যন্ত পবিত্রভাবে তাদের স্থান দিই, তাদের কথা স্মরণ করি, রবীন্দ্রনাথের কথায় আমাদের শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে, স্বামী বিবেকানন্দের কথাতেও তাই, মহাত্মা গান্ধীর কথাতেও তাই, নেতাজি সুভাষ বসুর কথাতেও তাই। অর্থাৎ মনটাকেই মন্দির করে নিয়ে সেই সকল গুরুজনদের প্রতিনিয়ত আমরা সর্বদা আমরা তাদেরকে পুজো করি, এবং তারাই সেই গুণী মানুষরাই তাদের জন্মকে পৃথিবীতে সার্থক করে গেছেন, সফল করে গেছেন। সেই কথাটাই কবি এখানে বললেন, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। সদা মানে সর্বদা, সব সময়, সেবে মানে সেবা করে। আমরা যেমন মন্দিরে দেবতাদের সেবা করি কি দিয়ে, পুজো দিয়ে, মনের শ্রদ্ধা দিয়ে, তেমনি আমরা সেই গুণীজনদের মনের মন্দিরে আমরা তাদেরকে সেবা করি, শ্রদ্ধা করি, পুজো করি, সর্বজন করে, সকল মানুষ করে। এরপরে কবি তার নিজের গুণের সম্বন্ধে একটা সন্দেহ প্রকাশ করলেন। কবি যে কবিতাটার প্রথম থেকে বঙ্গভূমিকে বলছেন যে বঙ্গমাতা যেন তাকে এমন বর দেন, এমন আশীর্বাদ করেন, যাতে বাঙালিরা, যাতে বঙ্গভূমি যাতে কবিকে কোনোদিন না ভুলে যান। কিন্তু কবি হঠাৎ এখানে নিজের প্রতি সন্দেহ প্রকাশ করে বলছেন, সত্যিই কি আমার কোনো গুণ এমন আছে যার জন্যে আমি মানুষের কাছে এরকম অমর হওয়ার বর প্রার্থনা করছি? বাংলা মায়ের কাছে, বঙ্গভূমির কাছে তিনি অমর হওয়ার বর প্রার্থনা করছি, আমি কি এমন করেছি যাতে সব আমার থেকেও বড় বড় গুণীজনরা যেভাবে তাদের জন্মকে, তাদের জীবনকে সার্থক করে গেছেন, তাতে আমার কি গুণ আছে? কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে, যাচিব মানে চাইব, তব মানে তোমার, আমার এমন কি গুণ আছে যে তোমার কাছে আমি চাইব? হেন অমরতা আমি, হেন মানে এমন অমরতা যে আমি চাচ্ছি, কিন্তু আমার এমন কোন গুণ আছে যে এইরকম অমরতা আমি তোমার কাছে চাচ্ছি? কহ গো শ্যামা জন্মদে, শ্যামা মানে সবুজ, আমাদের এই বঙ্গভূমিকে শ্যামা জন্মদে বললেন কবি মাইকেল। আমাদের বাংলা মা সবুজে সবুজ হয়ে থাকে, এত গাছগাছালি, এত নদ নদী আছে, তার জন্যে আমাদের বাংলার মাঠ ঘাট সমস্ত কিছু সবুজে সবুজ হয়ে থাকে। এত সবুজের একটা রাজ্য ভারতবর্ষের খুব কম জায়গাতেই আছে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, অফুরন্ত আমাদের খাদ্য ভাণ্ডার। বাইরের কোনো রাজ্যে গেলে সেখান থেকে যখন বাংলায় ট্রেন ঢোকে, তখন জানলার দুপাশে সবুজের সমারোহ দেখেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এবার আমরা বাংলায় ঢুকে পড়লাম। যারা বাইরে বাইরে গিয়েছে তারাই একথা বুঝতে পারবে। শ্যামা মানে সবুজ, জন্মদে মানে জন্মদাত্রী, যিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ বাংলা মা। এই সবুজ বাংলা মাই কবিকে বাংলার মাটিতে জন্ম দিয়েছেন, তাই কবি এই একটা অ্যাডজেক্টিভ, এই একটা বিশেষণে বিশেষিত করলেন বঙ্গভূমিকে, শ্যামা জন্মদে, শ্যামা জন্মদাত্রী। আবার করছি, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, কিন্তু আমার কি সত্যি কোনো গুণ আছে যে এই রকম অমরতা, হেন অমরতা আমি তোমার কাছে চাচ্ছি, কহ গো শ্যামা জন্মদে, বলে দাও হে আমার সবুজ জন্মদাত্রী মা। তবে যদি দয়া করো ভুলো দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। তবে যদি আমাকে দয়া করো, আমার সমস্ত দোষগুলোকে তুমি ভুলে যাও, আমার গুণগুলোকে ধরো, এবং গুণগুলোকে ধরে আমাকে অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। এই দাসকে, এই স্লেভ, আমি তোমার সেবক, আমি তোমার দাস, এই দাসকে তুমি সেই বর দাও। দেহ মানে এখানে দাও, বর মানে আশীর্বাদ। আমাকে তাহলে সেই রকম আশীর্বাদ করো যাতে আমি বঙ্গভূমিতে বাঙালিদের মধ্যে অমর হয়ে থাকতে পারি, হে সুবরদে। সুবরদে কথাটাও একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। কার বিশেষণ? বঙ্গভূমির বিশেষণ। বঙ্গভূমিকে আগের দুটো লাইন আগে বললেন শ্যামা জন্মদে, এটাও বিশেষণ। সুবরদে, সুবরদে কথাটার মানে সুবরদাত্রী, যে যিনি ভালো আশীর্বাদ করেন তাকেই সুবরদে বলে। অর্থাৎ বাংলা মা কে কবি সুবরদে বিশেষণে বিশেষিত করলেন, হে আমার সুবরদাত্রী, অর্থাৎ ভালো আশীর্বাদকারিণী মা, তুমি আমার সমস্ত দোষগুলোকে ভুলে যাও, আমার গুণগুলোকে ধরে আমাকে অমর হওয়ার আশীর্বাদ দাও। এখানে একটা প্রশ্ন আসে, প্রথমে এখানে একটা প্রশ্ন এই যে কবি অমরতার বর প্রার্থনা করছেন, অর্থাৎ তিনি যা বাংলা কাজগুলো রেখে গেছেন সেই বাংলা কাজের জন্যে তিনি বাঙালিদের কাছে অমর হয়ে থাকতে চান, কিন্তু তারপরে তিনি বলছেন কেন আমি এমন অমরতা চাইব। এরকম একবার অমরতা চেয়েও আবার কেন অমরতা চাইতে সন্দেহ প্রকাশ করলেন, তখন যে কথাগুলো বললাম এইগুলো পরপর ব্যাখ্যা করে দিতে হবে সেইভাবে। তারপরে আবার বললেন যে অমর হওয়ার বর দাও তুমি আমাকে, এই দাসকে, হে সুবরদে। অর্থাৎ আবার তার মন থেকে যখন সমস্ত সন্দেহ দূর হয়ে গেল, তিনি বুঝলেন যে হ্যাঁ, আমি এমন কিছু করে গেলাম, যাচ্ছি, যে তার জন্যে বাঙালিরা, বাঙালিদের আমার চিরকাল আমাকে মনে রাখা উচিত। তাই বাংলা মায়ের কাছে বললেন যে আমাকে অমর হওয়ার বর দাও সুবরদে। কিরকম সেই বর? পরের তিনটে লাইনে বলছে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। মানস, মানস মানে মানস সরোবর, হিন্দুদের একটা বিরাট তীর্থক্ষেত্র তিব্বতে আছে মানস সরোবর, সরোবর একটা লেক, খুব মনোরম, সেই জলে স্নান করলে নাকি পুণ্য অর্জন করে, বহু পুণ্য অর্জন করা যায় মানস সরোবরে জলে স্নান করলে। তীর্থযাত্রীরা প্রতি বছর সেই মানস সরোবরে স্নানের জন্যে যায়, তার জন্য আলাদা পাসপোর্ট করতে হয়, আমরা তো সরাসরি সেখানে যেতে পারি না, কিন্তু হিন্দুদের একটা অত্যন্ত পবিত্র তীর্থস্থান। তা সেই মানস সরোবরের জলে সব সময় পদ্মফুল ফুটে থাকে, শরৎকালেও ফুটে থাকে, বসন্তকালেও ফুটে থাকে। তাই বলছে, ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে মধুময় তামরস, কি বসন্তে কি শরদে। তামরস মানে পদ্ম, পদ্মফুল, মধুময় তামরস, মধুযুক্ত পদ্মফুল বসন্তকালেও ফুটে থাকে, শরদেও ফুটে থাকে, শরৎকালেও, অর্থাৎ বছরের সব সময় সেখানে তামরস পদ্মফুল ফুটে থাকে। মার তাই কবি বলছেন, এখানেও একটা উপমা, একটা উদাহরণ দিয়ে বলছেন, মানস সরোবরে যেমন বছরের সব সময় শরতে এবং বসন্তে মধুময় মধুযুক্ত পদ্মফুল ফুটে থাকে, আমিও যেন মানুষের মানসে, মানুষ কথাটা যেমন মানস সরোবরও বোঝায়, আবার মানুষের মনকেও মানুষ, মনের আর একটা শব্দ হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের মনেও যেন মানুষের স্মৃতির জলে, মানুষের স্মরণের জলে আমিও যেন চিরকাল ফুটে থাকতে পারি, ঠিক যেমন মানস সরোবরের জলে বসন্ত শরতে সব সময় মধুময় পদ্মফুল ফুটে থাকে, আমিও যেন মানুষের মনে চিরকাল ফুটে থাকতে পারি, মানুষের স্মৃতির জলে আমিও যেন সেই মধুময় মানস সরোবরের মধুময় তামরসের মতো, মধুময় পদ্মফুলের মতো চিরকাল ফুটে থাকতে পারি। এইরকম বর আমাকে দাও এই সুবরে। এইভাবে এই বলে এই কবিতাটার মধ্যে দিয়ে কবি তার বঙ্গভূমিকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার মনের প্রার্থনা, তার মনের ইচ্ছাও তাকে জানিয়েছেন। এবার আজকে আমি এর থেকে কিছু প্রশ্ন দেব, প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আর একটা আইসিএসিতে যে যে ধরনের প্রশ্ন থাকে সেই ধরনের প্রশ্ন আমি প্রশ্ন লিখে দেবো একটা, আবার তার থেকেও একটা প্রশ্ন লিখতে দেবো, ওটা সামনের দিন হবে। আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি আগেও দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো অনুশীলন করবে, প্র্যাকটিস করবে বাড়িতে। আজ শেষ করি।